বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদ إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 7 জুলাই, 23 ভাদ্র এবং ফার্সি 16 শাহরিবার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাথ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আফগান শরণার্থী সংকটের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নীতি ও আচরণের বিষয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নিন্দা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ তৎপরতা জোরদার করার দাবি সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে সুন্নি মুসলমানদের বিরোধ ও সংঘাত সৃষ্টির মার্কিন ষড়যন্ত্র চলছে বলে জানালেন কুদস ফোর্সের প্রধান জেনারেল কানি। আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠিত, প্রধান হলেন মোহাম্মদ হাসান। বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, বিস্তারিত জানাননি আইনমন্ত্রী। এবং ভারতের উত্তরপ্রদেশে আগামী বছরের শুরুতে হতে যাওয়া বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুসলিমদের জন্য 16 প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGS-এর কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন ইরানের সঙ্গে সুন্নি মুসলমানদের বিরোধ ও সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র করছে আমেরিকা। তিনি আজ এক টুইটে আরও বলেছেন আমেরিকার এখন পরিকল্পনা হল গোটা বিশ্বের সুন্নি মুসলমানদের সঙ্গে ইরানের সংঘাত সৃষ্টি, এ লক্ষ্যেই কাজ করছে মার্কিন প্রশাসন। তিনি বলেন মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ করতে সবাইকে সতর্ক থাকতে হবে, এমনভাবে কাজ করতে হবে যাতে ইরানের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত না হয়। সংঘাত ছাড়াই আফগান সংকটের সমাধানে ইরান চেষ্টা করছে বলে জানান জেনারেল কানি। তিনি বলেন ইরান মনে করে আফগানিস্তানে এমন একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণ থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ইরানের পরমাণু সমঝোতার মূল ক্ষতি করেছে আমেরিকা, কাজেই এই সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থার জন্য আমেরিকা শুধু অভিযুক্ত নয় বরং মূল অপরাধী। তিনি গতকাল তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। ইরানি জনগণের স্বার্থ রক্ষাকারী যে কোনো আলোচনায় তেহরান অংশ নেবে বলে জানান আবদুল্লাহিয়ান। তিনি বলেন তবে যে আলোচনায় শুধু সময় নষ্ট হয় এবং কোনো ফল পাওয়ার আশা থাকে না সে আলোচনায় আমরা অংশ নেব না। ভিয়েনায় গত জুন মাসে স্থগিত হয়ে যাওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। ইরান শীঘ্রই ওই আলোচনায় ফিরে যাচ্ছে বলে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে। বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আফগান পরিস্থিতি নিয়েও কথা বলেন আবদুল্লাহিয়ান। মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠন করেছে তালেবান। আজ সন্ধ্যায় তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ ঘোষণা দেন। আফগানিস্তানের সংবাদ মাধ্যম তোলো নিউজ জানিয়েছে, মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের প্রথম ডেপুটি হিসেবে কাজ করবেন তালেবান গোষ্ঠীর সহ প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার। আর দ্বিতীয় ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব। তার ডেপুটি হিসেবে থাকবেন মোল্লা আব্দুল সালাম হানাফি। এদিকে আফগানিস্তানের পানশির থেকে এখনও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। তালেবান বিরোধী প্রতিরোধ ফ্রন্টের একটি সূত্র জানিয়েছে, তালেবানের সঙ্গে তাদের যোদ্ধাদের এখনও সংঘর্ষ চলছে। কোনো কোনো স্থানে গতকাল থেকে সংঘর্ষ বেড়েছে। গতরাত থেকে তালেবান বিরোধী যোদ্ধাদের যোদ্ধাদের ওপর ড্রোনের সাহায্যে হামলা করা হচ্ছে বলেও সূত্রটি জানিয়েছে। এ কারণে প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধারা এখন পাহাড়ি এলাকাগুলোতে আশ্রয় নিয়েছে। এছাড়া বাগলান প্রদেশের আন্দারাব জেলাতেও সংঘর্ষ চলছে। যুদ্ধ পরিস্থিতিতে পাঞ্জশিরের বেশিরভাগ অধিবাসীও ঘরবাড়ি ছেড়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিয়েছে। প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি আলী মেইসাম নাজারি বলেছেন, গেরিলা যুদ্ধের কৌশলগত অবস্থান অবলম্বন করা হচ্ছে। এদিকে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গতকাল ঘোষণা করেছেন, পাঞ্জশির পুরোপুরি এখন তাদের নিয়ন্ত্রণে। আফগানিস্তানের মাজারি শরীফ আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও বহু মার্কিন নাগরিক আটকে রয়েছে, তাদেরকে বিমানে উঠতে দেওয়া হয়নি। এসব মার্কিনের সঙ্গে রয়েছে বহু আফগান নাগরিক। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকাল পর্যন্ত মাজারি শরীফে 600 থেকে 1300 মানুষ আটকে পড়েছে। এদের মধ্যে বিরাট সংখ্যক কিশোরী ও তরুণী রয়েছে। আটকে পড়া লোকজনকে শহরের কয়েকটি জায়গায় রাখা হয়েছে, তারা সেখানে প্রায় এক সপ্তাহ ধরে অপেক্ষা করছে। তালেবান তাদেরকে কোনোভাবেই বিমানে উঠতে দিচ্ছে না। গত সপ্তাহে কাবুল বিমানবন্দর থেকে এসব ব্যক্তির আফগানিস্তান ছাড়ার কথা থাকলেও গোলযোগপূর্ণ অবস্থার মধ্যে তারা সময় মতো সেখানে পৌঁছাতে পারেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। তবে আইন মন্ত্রণালয় কি মতামত দিয়েছে তা জানা যায়নি। বিদেশে চিকিৎসার জন্য মুক্তি চেয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে গত সপ্তাহে একটি আবেদন করা হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে আজ মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে আইন মন্ত্রণালয় কি মতামত দিয়েছে আনিসুল হক সেটা জানাননি। উল্লেখ, গত সপ্তাহে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে এ আবেদন করেন। গত 15 মার্চ শেষবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ 6 মাস স্থগিত করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী 15 সেপ্টেম্বর সেই মেয়াদ শেষ হওয়ার কথা। 3 বছর আগে 2টি দুর্নীতির মামলায় দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত বছর করোনা মহামারীর শুরুতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকার তার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে সাময়িক মুক্তি দেয়। সে সময় শর্ত দেয়া হয়, মুক্ত থাকার সময় খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। এরপর থেকে গুলশানের ভাড়া করা বাসাতেই থাকছেন 77 বছর বয়সী বেগম খালেদা জিয়া। ওদিকে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধ অপরাধীদের মদত দেবার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা পৃথক 2টি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী 30 সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। গত রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এই আদেশ দেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের ঝাড়খণ্ড বিধানসভা চত্বরে নামাজের কক্ষ বরাদ্দের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিজেপি। এরই মধ্যে বিজেপির বিধায়করা বিধানসভার বাইরে ঢোল, খঞ্জনি ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ভারতের উত্তরপ্রদেশে আগামী বছরের শুরুতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বিরোধী দল কংগ্রেস মুসলিমদের জন্য 16টি প্রতিশ্রুতি দিয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
উত্তরপ্রদেশে আগামী বছরের শুরুতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বিরোধী দল কংগ্রেস মুসলিমদের জন্য 16টি প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার লখনৌতে রাজ্য কংগ্রেস সদর দপ্তরে কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ আয়োজিত পরিবর্তন সংকল্প সম্মেলনে ওই প্রতিশ্রুতি দেওয়া হয়। কংগ্রেস ঘোষণা করেছে, উত্তরপ্রদেশে তাদের সরকার গঠিত হলে সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জী বিরোধী আন্দোলনের সময় দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে এবং ক্ষতিপূরণও দেওয়া হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটি জেলায় ছাত্রাবাস খোলা হবে এবং প্রত্যেকটি বিভাগে একটি ইউনানি মেডিকেল কলেজও খোলা হবে। সংখ্যালঘু ছাত্রদের বৃত্তি দেওয়া হবে। এ প্রসঙ্গে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান আজ মঙ্গলবার রেডিও তেহরানকে বলেন,
আসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উন্নয়নের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়। আজকের উত্তরপ্রদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সবথেকে প্রধান এবং জরুরি বিষয় তাদের ইনসাফ দেওয়া এবং সেখানে ধর্ম নিরপেক্ষতার পরিবেশ বজায় রাখা।
কংগ্রেসের পক্ষ থেকে সাবেক ক্ষমতাসীন সমাজবাদী পার্টিকে টার্গেট করার সময় কংগ্রেস ঘোষণা করেছে, অখিলেশ যাদব সরকারের আমলে ঘটে যাওয়া ছোট বড় সব দাঙ্গার বিচার বিভাগীয় তদন্ত করার পরে দোষীদের শাস্তি দেওয়া হবে। কংগ্রেস মব লিঞ্চিং বা গণপিটুনির বিরুদ্ধে আইন প্রণয়নেরও প্রতিশ্রুতি দিয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের রাতের বিশ্ব সংবাদে। ইসরায়েলি কারাগার থেকে 6 ফিলিস্তিনি বন্দীর পালিয়ে যাওয়ার ঘটনায় হতভম্ব ইহুদিবাদী নেতারা। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমের বার্লেব বলেছেন, ফিলিস্তিনি বন্দীরা অত্যন্ত নিখুঁত পরিকল্পনার মাধ্যমে কারাগার থেকে পালিয়েছে, এটা অনেক বড় ব্যাপার। এছাড়া ইসরায়েলের পুলিশের কর্মকর্তা এভি বিতুন বলেছেন, বন্দী পলায়নের পর গোটা ফিলিস্তিনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। ইরাকের মধ্যাঞ্চলীয় বাবিল প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর রসদবাহী একটি বহরে হামলা হয়েছে। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান যখন দিন দিন জোরদার হচ্ছে তখন এই হামলা হল। বাবিল প্রদেশের কালসু সেতুর কাছে মার্কিন বহর হামলা শিকার হয়। একটি নিরাপত্তা সূত্র ইরাকের শাফাক নিউজ এজেন্সিকে জানিয়েছে যে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনাদের জন্য সামরিক সরঞ্জামাদি নেওয়া হচ্ছিল ওই বহরে করে। তুরস্কের সঙ্গে কোন ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করেছে সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, খুব শীঘ্রই ইরাকের রাজধানী বাগদাদে দুই দেশের গোয়েন্দা প্রধানের মধ্যে বৈঠক হতে যাচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন। তুরস্কের সঙ্গে এ ধরনের কোনো বৈঠকের সম্ভাবনা নেই। তাইওয়ানের আকাশসীমায় চীনের 19টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানও ছিল বলে দাবি করা হয়েছে। রোববার দেশটির পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাদের আকাশসীমায় প্রবেশ করা যুদ্ধবিমানগুলোর মধ্যে 4টি H-6 বোমারু বিমান ছিল। সেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আফগান শরণার্থী সংকটের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নীতি ও আচরণের তীব্র নিন্দা জানিয়ে একে অমানবিক হিসেবে অভিহিত করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আফগান শরণার্থী সংকটের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নীতি ও আচরণের তীব্র নিন্দা জানিয়ে একে অমানবিক হিসেবে অভিহিত করেছে। সংস্থাটি অভিযোগ করেছে, ইউরোপীয় ইউনিয়নের নেতারা সহমর্মিতা দেখানোর পরিবর্তে আফগান শরণার্থীদেরকে এই বার্তা দিচ্ছে যে যেসব আফগানরা দেশ থেকে পালাচ্ছে তারা যেন ইউরোপকে নিরাপদ আশ্রয় কেন্দ্র না ভাবে। হিউম্যান রাইটস ওয়াচ গত 31 আগস্ট ইউরোপীয় স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের কথা উল্লেখ করে বলেছে, অস্ট্রিয়া, ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্রের প্রতিনিধিরা আফগানদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা যেন দেশেই থেকে যায় এবং আমরা ইউরোপ থেকে তোমাদের প্রতি সমর্থন দিয়ে যাব। হিউম্যান রাইটস ওয়াচ আফগান শরণার্থীদের ব্যাপারে আরও মানবিক আচরণ করার এবং তাদের অধিকারের প্রতি সম্মান দেখানোর জন্য ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইউরোপ যেন আফগানদের আশ্রয়ের আবেদনকে বিবেচনায় আনে। পর্যবেক্ষকরা বলছেন, আফগান শরণার্থীদের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের আচরণের প্রতি হিউম্যান রাইটস ওয়াচের তীব্র সমালোচনা থেকে মানবাধিকারের ব্যাপারে পাশ্চাত্যের দাবির অসারতা প্রমাণিত হয়েছে। প্রকৃতপক্ষে আফগানিস্তানে যে রাজনৈতিক ও মানবিক সংকট চলছে তা দীর্ঘদিন ধরে মার্কিন ও ন্যাটো সেনাদের উপস্থিতির ফল, যা কিনা যুদ্ধ, নিরাপত্তাহীনতা, দরিদ্রতা, মাদক চোরাচালান ও উৎপাদন এবং সন্ত্রাসবাদের বিস্তার ঘটানো ছাড়া আর কোনো ফল বয়ে আনেনি। যাই হোক, তড়িঘড়ি করে আফগানিস্তান থেকে দ্রুত মার্কিন ও ন্যাটো বাহিনীর অপসারণের ফলে দেশটিতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় এবং শেষ পর্যন্ত তালেবান দেশটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। এখন সেখানে যে সংকট চলছে ও শরণার্থী সংকট দেখা দিয়েছে তার জন্য সরাসরি দায়ী হচ্ছে ইউরোপ সহ পাশ্চাত্যের দেশগুলো, কেননা তালেবান ক্ষমতায় আসার পর দেশটির ভীত সন্ত্রস্ত জনগণ দেশ ছেড়ে পালাচ্ছে, যাদের মধ্যে অনেকে ইউরোপের দিকেও পাড়ি জমাচ্ছে। মোট কথা, ইউরোপের এই আচরণ থেকে বোঝা যায় কোনোভাবেই তারা আফগানদেরকে আশ্রয় দিতে রাজি নয় এবং এ থেকে তাদের দায়িত্ব জ্ঞানহীনতার প্রমাণ পাওয়া যায়। অথচ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সংকটের জন্য পাশ্চাত্যই দায়ী।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের বেশ কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে, তবে আগামী সপ্তাহে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে বানভাসী মানুষের কষ্ট নিবারণে ত্রাণ জোরদার করার দাবি জানানো হয়েছে বিভিন্ন পর্যায় থেকে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ঢাকা প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে, তবে আগামী সপ্তাহ নাগাদ বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে ব্রহ্মপুত্র ও পদ্মা অববাহিকার 13টি জেলা বন্যা আক্রান্ত। এগুলো হচ্ছে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুর। এদিকে সাগরে লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হচ্ছে দেশের অভ্যন্তরে। বৃষ্টিপাত বেড়েছে দেশের সীমান্তবর্তী ভারতীয় অঞ্চলগুলোতেও। ফলে পাহাড়ি ঢলে ফের পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে। ইতিমধ্যে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বেড়িবাঁধের বাইরে এবং নিম্নাঞ্চলের গ্রামে প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। পানিতে ভেসে গেছে বসতবাড়ি, পুকুর, মাছ, সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা আউশ ধান ও বীজতলা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বিভিন্ন নদ নদীতে তাদের পর্যবেক্ষণের অধীনে 109টি স্টেশনের মধ্যে মঙ্গলবার পানিতে সমতল বেড়েছে 34টিতে, কমেছে 72টিতে। আর তিনটিতে অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ১০টি নদনদীর পানি ১৬টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভুইয়া জানিয়েছেন,
বিপদসীমার উপরে যে নদীগুলো রয়েছে নদীগুলোর পানি যদিও এখন উন্নতির দিকে যাচ্ছে, তবে পানিগুলো নেমে যেতে আমাদের কিছুটা সময় লাগতে পারে। তো আমরা আশা করি চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহ এই দুই সপ্তাহে এই নদীগুলোর পানি বিপদসীমার নিচে নেমে যাবে।
তবে বন্যা কমে আসলেও দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞগণ।
এই মুহূর্তে সরকারের যে প্রক্রিয়াটা নেওয়া উচিত, যে পদক্ষেপটা, সেটা হচ্ছে যে ত্রাণ পৌঁছানো উচিত। বন্যার তো মানুষ পানিবন্দী আছে, শুকনো খাবারের অভাব, তারপরে পানির অভাব এবং ট্যাবলেট বা বিভিন্ন ধরনের ওষুধ তাদেরকে পৌঁছানো দরকার।
বাংলাদেশের অন্যতম বৃহৎ ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণের দাবি জানিয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের সঙ্গে সুন্নি মুসলমানদের বিরোধ ও সংঘাত সৃষ্টির মার্কিন ষড়যন্ত্র চলছে বলে জানালেন কুস ফোর্সের প্রধান জেনারেল কানি। আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠিত, প্রধান হলেন মোহাম্মদ হাসান। বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, বিস্তারিত জানাননি আইন মন্ত্রী। এবং ভারতের উত্তরপ্রদেশে আগামী বছরের শুরুতে হতে যাওয়া বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুসলিমদের জন্য ১৬ প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। শ্রোতা বন্ধুরা, সবশেষে আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। তো আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.